exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিমের আ ওয়ার্ল্ড অফ গ্রেট ডে। আর সঙ্গে আছি আমি আজ শর্মিলা, আপনাদের শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকে শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা, যার নাম জাস্টিস সিদ্ধু মার্ডার কেস। খুব সারা জাগানো একটি মার্ডার কেস, একটা অনার কিলিং নিয়ে ঘটনা। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপ্রেসের জাস্টিস সিদ্ধু মার্ডার কেস। চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। জাস্টিস সিদ্ধুর নতুন জীবন কেবল শুরু হয়েছিল। মেয়েটা তার ভবিষ্যৎ সাজিয়েছিল খুব সুন্দর কিছু স্বপ্ন দিয়ে। বেশ নরম মনের মেয়ে ছিল, মিষ্টি মেয়ে যাচ্ছে। তবে এসবের তোয়াক্কা না করে বেশ কঠোরভাবেই একদিন খুন হয়ে যায় নববিবাহিত জাস্টিস সিদ্ধু। তার বন্ধুরা জানায়, জীবিত থাকা অবস্থায় জাস্টিস নাকি বলেছিল যে তার পরিবার যদি এই বিয়ে সম্পর্কে জানতেও পারে তাহলে নাকি তাকে মেরে ফেলবে। এই কথার সাথে পরিণতির মিল থাকুক বা না থাকুক, একটা অদ্ভুত বিষয় সবাইকে চমকে দেয়। যখন জাস্টিস খুন হয় তখন তার পরিবার থেকে কেউ তার মৃতদেহ দেখতে আসেনি। ঘটনাটি শুরু হয়েছিল ভ্যানকুভারের বাইরে মেপল রিজ ব্রিটিশ কলম্বিয়াতে, যেখানে জাস্টিস নামের 20 বছরের যুবতী সুন্দর মেয়েটি থাকত, যে কিনা তার শিখ পরিবারের বহুদিনের চলে আসা প্রথা অমান্য করেছিল। পরিবার থেকে বয়সে কয়েক গুণ বড় পাত্রের সাথে বিয়ে দিতে চাইলে জাস্টিস পালিয়ে যায় আর তার ভালোবাসার মানুষটাকে জীবন সাথী হিসেবে বেছে নেয়, যে ভালোবাসার জন্য তাকে অবশেষে তার জীবন দিতে হয়। এই পুরো হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত কে বা কারা জড়িত ছিল জানা সত্ত্বেও ক্যানাডিয়ান পুলিশ তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছিল না। প্রথম দেখে উত্তর ভারত মনে হল জায়গাটা আসলে ছিল পাঞ্জাব, যেটা কিনা শিখ জাতির জন্মভূমি। কিন্তু পাঞ্জাব ছাড়াও শিখ জাতির বেশ বড় একটা অংশের বসবাস ব্রিটিশ কলম্বিয়াতে, ভ্যানকুভার থেকে 50 কিলোমিটার পূর্বে মেপল রিজ, যেখানে জাস্টিস সিদ্ধু বড় হয়েছে। তার বাসার আশেপাশে পুরো এলাকায় ব্লুবেরি ফলের বাগান নিয়ে ঘেরা ছিল, যে বাগান ছিল জাস্টিসের বিত্তবান চাচা সরজিৎ সিং বাদি সাহেব। সরজিৎ সিং জাস্টিসের বাকি চাচাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন। জাস্টিস ব্রিটিশ কলম্বিয়াতে থাকলেও ছোটবেলা থেকেই একান্নবর্তী পরিবারে বড় হয় আর সব ভাই বোন এলাকার স্কুলে একসাথে পড়াশোনা করে। মিডল সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকের প্রিয় ছাত্রী ছিল জাস্টিস। স্কুল ম্যাগাজিনে বাকি ছাত্রছাত্রীদের ছবির মধ্যে জাস্টিস ছবি দেখিয়ে তিনি বলেন, জাস্টিসের মতো লক্ষ্মী বিনয় ভদ্র একটা মেয়ের বাকি সবার মতো সুন্দর হাসি খুশি জীবনযাপনের অধিকার ছিল, কিন্তু তার সাথে যা হয়েছে তা মেনে নেওয়ার মতো না। আর যে বা যারা জাস্টিসের খুনের জন্য দায়ী তাদেরকে শাস্তি পেতেই হবে। জাস্টিস কখনো তার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করেনি, কিন্তু ভালোবাসার জন্য যে পথ সে বেছে নেয় সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনা বেশ কয়েক বছর আগে, ছুটিতে পরিবারের সাথে সে ভারতে ঘুরতে গিয়েছিল। সেখানে মিঠু নামে এক যুবকের প্রেমে পড়ে যায় জাস্টিস। মিঠু শুধু দেখতে সুদর্শনই ছিল না, সে তার এলাকার মধ্যে কাবাডি খেলায় পারদর্শী, সেরা একজন জনপ্রিয় তারকার মতো ছিল। তবে এসবের মধ্যেও সত্যি যে মিঠু একজন গরিব অটো রিক্সা ড্রাইভার ছিল, যেটা এড়ানোর মতো না। জাস্টিস জানত যে তার চাচা মিঠুকে কোনো দিন মেনে নেবে না, কিন্তু কোনো কারণে গ্রাহ্য না করে গোপনে প্রেম করতে থাকে সে। তার বন্ধুরা তার প্রেম সম্পর্কে তো জানতই, জাস্টিস ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করার কারণে তারা জানত। বেশ কিছুদিন ভারতে থেকে সপরিবারে আবার তারা ক্যানাডায় ফিরে যায়। জাস্টিস তার প্রেমের ব্যাপারটা গোপন রাখার জন্য সবার কাছ থেকে কথা নেয়। পরিবারের কেউ জানলে যে তাকে মেরেও ফেলতে পারে সেইটা তখনই ধারণা করতে পেরেছিল 20 বছরের জাস্টিস। তবে সে ভাবতেও পারেনি এত অল্প বয়সে তার চাচা তার বিয়ে ঠিক করে ফেলবে। অবস্থার আরো অবনতি হচ্ছিল, কারণ জাস্টিসের চাচা তার নিজের বয়সী এক ব্যবসায়িক সহকর্মীর সাথে জাস্টিস বিয়ে ঠিক করে। এটা কোনো মিথ্যা গল্প না, বরং কঠিন সত্য যে পাত্রের বয়স ছিল 60 বছর, যার সাথে জাস্টিস বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। এমন অবস্থায় উপায় না পেয়ে জাস্টিস তার মাকে আবার ভারত ঘুরতে যাওয়ার জন্য রাজি করে। জাস্টিস যে করেই হোক মিঠুর সাথে দেখা করে একটা বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল। তাদের ভালোবাসাকে একটা পরিণতি দেওয়া যেন তখন সময়ের দাবি ছিল। একমাত্র তার বন্ধু ছাড়া আর কেউ জাস্টিস ভারত যাওয়ার আসল কারণ জানত না। জাস্টিস ভারতে এসে মিঠুকে জানায় যে সে তাকে ছাড়া আর কারোর সাথে থাকতে পারবে না। মিঠু যাতে তখনই তাকে বিয়ে করে ফেলে, এদিকে মিঠু কোনোভাবে জাস্টিসকে হারাতে চাচ্ছিল না, তাই দুজনে মিলে তখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর বিয়ের কিছুদিনের মধ্যে চুপচাপ জেসি কানাডায় ফিরে যায়। জেসির পরিকল্পনা ছিল মিঠুকে কানাডায় আনবার ব্যবস্থা করার, কিন্তু তার হয় না, কারণ জেসির যাওয়ার কিছুদিনের মাথায় তার চাচা মা বাবা সবাই তার বিয়ের সম্পর্কে জেনে ফেলে। তারা রাগে ক্ষোভে আগুন হয়ে যায় আর জেসিকে রুমের ভেতর বন্দি করে রাখে। জেসির কারোর সাথে দেখা করা, কথা বলা, এমনকি নিজের বাসার কারোর সাথেও মেলামেশা বন্ধ করে তাকে এক ঘরে করে দেয় জেসির চাচা। জেসির মা তাকে অনেক মারধর করে, চাচা তো বোন বাধা দিলে মা বলে আমি তার মা, সে ভুল করেছে তাই ওর সাথে যা ইচ্ছে তাই করার অধিকার আমার আছে। তবে সব নির্যাতন পেরিয়ে জেসি যখন পালিয়ে মিঠুর কাছে যাওয়ার সুযোগ পেল, তখন থেকেই একের পর এক ঘটনা ঘটা শুরু হলো। জেসির অনুপস্থিতিতে তার মা নাকি এমনও বলে যে তারা অনেক শক্তিশালী আর ভারতে তাদের অনেক ক্ষমতা রয়েছে, তাই মিঠু জেসিকে আলাদা করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করতেও তারা দ্বিধান্বিত হবে না, তারা ভারতে যা ইচ্ছে তাই করাতে পারে। জেসির মা সব কথা শেষে তার চাচাতো বোনকে বলে জেসির জন্য তার মৃত্যু অপেক্ষা করছে। এমন সময় সজ্জিৎ সিং ভারতের একটা নাম্বারে অজস্রবার ফোন করতে থাকে, সে তার এক পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করবার চেষ্টা করে যার নাম ছিল দর্শন সিং। হয়তোবা এটাই জেসির জীবনের শেষ মাস ছিল। জেসির মৃত্যু শুধু আগেই না, তার পরের দিনও সেই নাম্বারে অনেকগুলো ফোন দেয় সজ্জিৎ। ভারতে জেসির খুনের জন্য দায়ী করে যাদের ধারণা করা হচ্ছিল তাদের ফোনে সজ্জিতের 147টা ফোন কল নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও কোনো জবাব না দিয়ে গাড়ি হাঁকিয়ে চলে যায় সজ্জিৎ সিং। জেসি ভারতের পাঞ্জাবের ছোট্ট একটা গুরুদ্বারাতে মিঠুকে বিয়ে করেছিল, তার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল সেটা। দুই মেয়ের দুজন এক হয়ে তাদের সবচেয়ে বড় সুখের দেখা পেয়েছিল। তাদের বিয়েতে একটা রূপকথার গল্পের শুরুর মতো স্বপ্নের মতো সুন্দর হলেও শেষটা অনেক ভয়ঙ্কর। 2000 সালের জুনের 8 তারিখ রাতের বেলা পাঞ্জাবের একটা নীরব এলাকা জনশূন্য রাস্তা দিয়ে জেসি আর মিঠু যাচ্ছিল। 25 বছরের জেসি মিঠুর পেছনে তার মোটরসাইকেলে বসেছিল আর তাদের গন্তব্য ছিল মিঠুর চাচার বাসা, সেখানে যাদের রাতে থাকার কথা ছিল। মাঝপথেই পেছন থেকে জেসির মাথায় কেউ অনেক জোরে আঘাত করে, জেসি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। তখন তাদের মিঠুকে দেহের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। ওইদিকে জেসি মিঠু মিঠু বলে চিৎকার করতে থাকে, তারা জেসিকে গলায় আঘাত করে খুন করে সেখানে রাস্তার পাশে ফেলে রেখে যায় আর মিঠুকে জোর জবরদস্তি করে সাথে করে একটা সাদা গাড়িতে নিয়ে যায়। পরের দিন কয়েক কিলোমিটার দূরে একটা ড্রেনের কাছে জেসির লাশ পাওয়া যায়, তার গলা থেকে শ্বাস না নিয়ে রগগুলো কেটে ফেলেছিল তারা। কানাডাতে যখন জেসির মৃত্যুর খবর পৌঁছয় তখন এর পেছনে কার হাত থাকতে পারে তা বুঝতে বাকি থাকে না জেসির বন্ধুদের। জেসির তার পরিবারের সবচেয়ে বেশি ভয় পেতে তার চাচাকে, যাকে সার্জিদের জন্য আর কি জেসি তাদের মাঝে নেই। হোক না হোক, সার্জিদ চাচা নিজের হাতে হাতিয়ার নিয়ে জেসির হত্যা না করলেও লোক দিয়ে করিয়েছে। এই মামলা থেকে হত্যা পর্যন্ত সবকিছু নিঃসন্দেহে তার পরিকল্পনাতেই হয়েছে। কয়েক মাসের মধ্যে ভারত থেকে সেখানকার পুলিশের অনুরোধে রয়্যাল ক্যানাডিয়ান পুলিশ জেসির কেস বন্ধ করে ফেলার অনুমোদন দেয়, কেননা তাদের মতে ভারতে হওয়া হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা ছিল, কারণ ক্যানাডার ক্রিমিনাল কোডে দফা 465-তে বেশ স্বচ্ছভাবে অনেক কিছু বলা ছিল। সেই দফা অনুযায়ী কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা যদি ক্যানাডাতে করা হয় তাহলে সেটাকে এক ধরনের ক্রাইম বলে ধরা হবে। সেক্ষেত্রে খুন সেখানে হয়েছে কি হয়নি তা বিচার করা অত্যাবশ্যক না। তবে এই নিয়মে কানাডায় আমল করুক না করুক, ভারত ইতিমধ্যে উঠে পড়ে লেগেছিল জেসির হত্যাকারীদের ধরতে। হত্যার কয়েকদিনের মধ্যে ভারতীয় পুলিশ কয়েকজন হত্যাকারীকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। তাদের মধ্যে কয়েকজন স্বীকার করে যে কানাডা থেকে পাঠানো $50,000 লোভে তারা খুন করে। জেসির চাচা তার ভারতের এক পুরনো বন্ধুর কাছে টাকা পাঠায়। তারা দর্শন সিং সম্পর্কে যা জানতো সব পুলিশকে বলে দেয়। এমন সময় কানাডা থেকে একটা পুলিশ ফোর্স সেখানে গিয়ে হাজির হয়, তার দর্শন সিং এবং বাকিদের কারাগারের বাইরে দেখতে পায়। এদিকে ক্যানাডিয়ান আরসিএমপি সেখানে হত্যাকাণ্ডের পরিকল্পনাকে গুরুতর অপরাধ জেনে সেই মার্শাল মাইনের খোঁজে লেগে যায় এবং তারা এক পর্যায়ে জেসির মা আর তার চাচা সজ্জিৎ সিংকে চার্জ করে, কিন্তু প্রমাণের অভাবে তাদের ধরতে পারে না। তবে ভারতের গোয়েন্দা দল এক প্রকার প্রমাণ হাতে পায়, একটা ফ্যাক্ট যেটা জেসির নিজে হাতে তাদের পাঠিয়েছিল। সেখানে পুলিশের কাছে তার নিজের আর মিঠুর জীবনের সুরক্ষার জন্য সাহায্য চেয়েছিল। সে তার ভীতি প্রকাশ করে কথাগুলো লিখেছিল, কিন্তু তারপরও ক্যানাডিয়ান পুলিশ কিছু করতে পারছিল না। বেশ কয়েক বছর এইভাবে তদন্ত করে পার হয়ে যায়। কিন্তু ভারতে পাঞ্জাব সেই তুলনায় এগিয়েছিল। তারা দর্শন আর সার্জিক্যাল ফোন রেকর্ড থেকে দুজন খুনিকে খুঁজে বের করতে সক্ষম হয়। একজন যোগেন্দ্র সিং, যিনি পেশায় একজন পুলিশ ছিলেন, আর একজন অনিল কুমার, যে কিনা জাসির গলা কেটেছিল। এইসব সামনে আসার পর পাঞ্জাব পদক্ষেপ নিলেও কেরালা কোনো কথা বলছিল না। পাঁচ বছর পরে সার্জিতদের চাচা এবং জাসির মা আগের মতোই নেপেলজেস বিসিতে স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপন করছিল। তাদের উপর জাসির হত্যার ষড়যন্ত্রে কোনো চার্জও করা হয়নি কেনালাতে। জাসির মৃত্যুর পর মিঠু বেশ কিছুদিন পর হাসপাতালে থেকে ছাড়া পায়। তার আঘাতগুলো পুরোপুরি না শুকোতেই সে তার গ্রামের বাড়ি চলে যায়। সম্পত্তি ক্ষমতা কিছু না থাকলেও যা মিঠুর কাছে ছিল সেটা হলো জাসির ভালোবাসা। আর জাসিকে হারানোর পর তার খুনিদের শাস্তি দেওয়াই ছিল তখন তার একমাত্র লক্ষ্য। মিঠু বলে সে নাকি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বেঁচে আছে, কিন্তু ব্যাপারটা তখনও জটিল ছিল, কেননা জাসির চাচা ও তার পরিবার তখনও অনেক ক্ষমতাশীল ছিল। পাঁচ বছর পর দর্শন আর তার সাথে খুনিরা বেল পেয়ে কারাগারের বাইরে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিল। এর মধ্যে একটা খারাপ জিনিস ঘটল। মিঠুকে প্রতিবেশীর এক মহিলার ধর্ষণের চেষ্টায় গ্রেফতার করা হলো। মহিলার কথার কোনো প্রমাণ না চেয়েই পাঞ্জাবের পুলিশ মিঠুকে নিয়ে গেল। প্রায় কয়েক মাস পর ক্যানাডা থেকে গোয়েন্দা কমিটি এই ব্যাপার জানতে পেরে মিঠুকে দেখতে আসে। মিঠু জানে যে মহিলাকে টাকা দিয়ে এসব করানো হয়েছে, সে কিছুই করেনি। তাদেরও বুঝতে বাকি ছিল না যে ভারতে এই কেস নিয়েও তখনও দুর্নীতি হচ্ছিল। শত্রুকে মিথ্যা জালে ফাঁসিয়ে পুলিশকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছিল। তারা বুঝে শুনে ধর্ষণের মতো এত বড় অপরাধে মিঠুকে জড়াতে চাচ্ছিল, যাতে পুলিশ মিঠুর চরিত্র আর নিয়তে সন্দেহ করে খুনের জন্য তাকে সন্দেহ করে। তাছাড়া ভারতের রেপ কেসের তদন্তে বছরের পর বছর এমনিতেই কারাগারে থাকতে হয়, সে দোষী হোক আর নির্দোষ। যদিও মিঠুকে জাসির বাবা মা এর আগেও কারাগারে পাঠানোর চেষ্টা করেছিল, জাসির বিয়ের পরপর তাদের বিয়ের হাস্যজল সুন্দর কিছু ছবি দেখে খুশি হয়ে তারা পুলিশকে বলেছিল যে মিঠু তাদের মেয়েকে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তারপর তাকে বিয়ে করেছে। কিন্তু তখন তাদের এই বানোয়া মিথ্যে গল্পের গুরুত্ব কেউই দেয়নি, কারণ জাসির নিজে রিপোর্ট করে সত্যি সবকিছু স্বীকার করেছিল। তবে প্রতিবেশী ধর্ষণ কেসে কারাবন্দি মিঠুকে এই অবস্থায় দেখে 10,000 কিলোমিটার দূরে ভ্যাঙ্কুভারের বিন্দার সিং নামে এক পাবলিশার এই কেসের তদন্তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জাসির গল্পকে রোমিও জুলিয়েটের গল্পের সাথে তুলনা করে একটা গল্প ছাপায়। তারপর সে ভারতে যায়, সেখানে উকিল নিয়োগ দেয়। সে মিঠুকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। আর প্রায় 4 বছর পর মিঠু নির্দোষ প্রমাণিত হয়। একেবারে তার সাথে ধর্ষকের ডিএনএ মেলে না। আর ওইদিকে যে মহিলা পুলিশকে মিথ্যে খবর দিয়েছিল সেও তার মুখ খুলে সব স্বীকার করে। মোটা অঙ্কে টাকার বিনিময়ে মিথ্যা বলার অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করে অবশেষে। এদিকে দর্শন সিং এর ফাঁসি শাস্তি হয় পাঞ্জাব কোর্ট থেকে। তবে আরো কয়েক বছর পর 2011 সালে ক্যানাডায় গিয়ে দেখা যায় দর্শন সিংকে। একটা গুপ্ত মাধ্যম থেকে ক্যানাডার পুলিশ জানতে পারে যে দর্শন নেপেলজেস বিসিতেই থাকছিল। এই খবর পেয়ে ক্যানাডা থেকে তারা পাঞ্জাব থানায় যোগাযোগ করে, যেখানে দর্শনের কারাগারে বন্দি থাকার কথা ছিল। তারা জানতে পারে যে 2 বছর আগেই তাকে বেল দেওয়া হয়েছে, যেটা শুনে ক্যানাডার সবাই হকচকিয়ে যায়। ফাঁসির শাস্তি থেকে কিভাবে কেউ বেল পেতে পারে? কিন্তু এমনটাই হয়েছিল। গোয়েন্দা পুলিশ আর বিন্দার সিং তাকে ক্যানাডায় খোঁজ করতে শুরু করে। সর্জিত সিং এর সাথে ক্যানাডায় একটা শিখ মন্দিরে তারা দর্শনকে দেখতে পায়। তার মানে কি, সে সর্জিৎ সিং এর সাথেই থাকছিল? না, সে আলাদা একটা বিশাল বড় ম্যানশন নিয়ে থাকছিল। সেই বাসাটা ইন্দ্রজিৎ সিং বাদেশার নামে লেখা ছিল, যে কিনা জাসির চাচাতো ভাই ছিল, যার ওয়াইফও ছিল বাসাটার মালিক। আর ওয়াইফ দলজিন্দর কৌর বাদেশা ছিল দর্শন সিং এর মেয়ে। তার মানে শুধু বন্ধুত্ব থেকে অনেক বেশি কিছু ছিল বলেই তাদের মধ্যকার বোঝাপড়া এত সুন্দরভাবে চলছিল। কেননা সেই বাসায় তারা সবাই একসাথে থাকছিল। সেখানে গিয়ে খোঁজ নিলে ইন্দ্রজিৎ কিছু স্বীকার করে না। পরবর্তীতে দর্শন সিংকে খুঁজে পেলেও ক্যানাডার পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সক্ষম হয় না। তবে প্রায় 19 বছর পর জাসির নিজের মা আর তার চাচাকে ভারতে নিয়ে যাওয়া হয়। তাদের মুখ ঢেকে রাখতেও তাদের কৃতকর্ম জানান দিচ্ছিল কতটা পাথর মূল ছিল তাদের। জাসির মায়েরই নির্দেশ ছিল যাতে তাকে কোনো প্রকার ধমক মারধর না করে সরাসরি যাতে তার গলা কেটে ফেলা হয়, আর তেমনটাই করা হয়। সাজিত সিং আর জাসির মা মিলে নিজের সম্মান রক্ষা করতে তাদের আদরের মেয়ের জীবন শেষ করে দেয়। আর ভাগ্যে নির্মম পরিহাস ঘটে জাসির সাথে। যাদের তার প্রাণ রক্ষা করার কথা, যারা তার সবচেয়ে আপন, তারাই তার জীবনের শত্রু হয়ে যায়। সাজিৎ সিং তার ছোট্ট একটা ব্লুবেরি বাগান থেকে এক পর্যায়ে দেশে, দেশের বাইরে আর বাগান করে ফল বিভিন্ন দেশে সাপ্লাই দিয়ে পুরো পরিবারকে নিয়ে আরো টুকটাক ব্যবসা করে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। জায়গা জমি ব্যাংকে জমা টাকা সব মিলে তাদের আধিপত্য এমন পর্যায়ে চলে যায় যে অপরাধী হওয়া সত্ত্বেও তারা টাকা দিয়ে বারবার পার পেয়ে যায়। তারা ঘুষ দিয়ে ধমকিয়ে প্রতিবারই ছাড়া পেয়ে যায়। বর্তমানে তারা পাঞ্জাবের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছে, কিন্তু কে জানে কখন আবার ক্ষমতার বলে ছাড়া পেয়ে যায়। আপনাদের জন্য লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর আজকের গল্পের নাম নাইট ঘড়ি স্টেশন। নামটাই খুব ইন্টারেস্টিং, বোঝাই যাচ্ছে প্রচুর রহস্য রয়েছে, প্রচুর ভয় রয়েছে। কি রয়েছে আমার কিছুই বলবো না, আমি কিছুই বলছি না, সরাসরি চলে যাচ্ছি নাইট ঘড়ি স্টেশনের প্রথম পর্বে। চলছে কুয়াশা, ব্রতগিউ বাই, ইগলো আইসক্রিম, সাথে আছে আর্য সৈনিক। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
যেও না যেও না রে, মনের কথা মনেই রইল, বলা তো হইল না রে। ও ফুলবানু, একটা ধুমার কাঠি দে।
কি
ধুমার কাঠি? মানে সিগারেট দে একটা, এরপর ফাঁস কেলাস করা পাতি, তুই চিনি বেশি দে এক কাপ চা দিবি।
তোরে না 100 দিন কইছি আমার দোকানে বিড়ি সিগারেট বেশি না, আর তুই ইচ্ছা করে বারে বারে আমার ফুলবানু ডাউসকে। আমার নাম ফুলবানু না, ফুলমতি। স্টেশনে চাপকল থেকে এক জগ ঠান্ডা পানি এনে দে তো, এনে জগ।
এই মজনু, ট্রেনে যাত্রী ছাড়া অত্র এলাকায় কারো হুকুমের গোলামি করে না, একমাত্র ফুল বানু ঠুকু ফুলমতি ছাড়া। আরে বানু আর মতি তো বিষয় না, তোর কথার দাম আমার কাছে অনেক।
তা তো ওই বই, আমার চোখের সামনে তুই বড় হইছস, বড় বোন হিসেবে আমার একটা দাবি আছে না।
আচ্ছা তোর মাথার তার কিছিরা, তুই আমার বোন হবি কে? উল্টাপাল্টা কথা কইলে পানি আনুম না, তোরে আমি অন্য চোখে দেখি। এত ডং করস কে জানিস না মনে হয়? আমার লগে উল্টা সিধা কথা কবি, একেবারে জাইরের ট্রেনের তলে মাথা দিমু, এরপর ভূত হইয়া তোর ঘরে 24 ঘন্টা বয়ে থাকবো।
তুই ট্রেনের নিচে মাথা দিলে কি আমার সে বড় হইতে পারবি? তুই আমার সে ছোট ছোটই থাকবি।
এই 15 দিনের ছোট বড় কোনো ব্যাপার? আমি তোরে বিয়ে করবো, দরকার পড়লে জোর করে বিয়ে করবো।
আমি তোর মতো বাজাই মা ছেড়াতে বিয়ে করবো না। আমার বাবাই তার বন্ধুর পোলার লগে বিয়া ঠিক করে রাখছে, কতবার কমো তরে, তুই অন্য দিকে চেষ্টা কর যা।
মিস ফেলাবার, তুমি গুগু দেখছো, অন্তরি গুগুর ফাঁদ দেহ নাই। আমি বাদাই মামু কেন, একটা কাম তো করি, তাছাড়া গ্রামে আমার নামে জমি জিরাত আছে না, কাবিনের সময় তোর নামে লিখা দিমু।
এখন আগে পানি আইনা দে, জমি জিরাত পরে দিস, নাইলে দোকানে বয় আমি আনতেছি। কাম করে কামও তো দুই পয়সার কুলিগিরি।
কিছু না, গান গাই।
এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব।
ময়মনসিংহ থেকে নেত্রকোনা জারিয়া পর্যন্ত একটা লোকাল ট্রেন আছে। এইটুকু পথে ছোট ছোট অনেক স্টেশন রয়েছে, অদ্ভুত অদ্ভুত নাম সেসব স্টেশনের। শম্ভুগঞ্জ, পূর্বধলা, শ্যামগঞ্জ, গৌরীপুর, বিশকা, জালুসকা, আরো আরো কিসব নামের বাহার। বিশকা স্টেশনের কয়েক গজ পশ্চিমে ফুলমতি চায়ের দোকান। দোকানটার বাবার ছিল, বাবা মারা যাওয়ার পর ফুলমতি ব্যবসার হাল ধরে। ফুলমতি জন্মের পর ওর মা মারা যায়। স্টেশন থেকে 3.5 মাইল ভেতরে ওদের গ্রামের বাড়ি। বাড়িতে ভাঙাচোরা দুটো টিনের ঘর আছে, ওই ঘরে এক আত্মীয় থাকে তার। ফুলমতি স্টেশনের দোকান ঘরে ঘুমায়, তবে মাঝে সাঝে বাড়ি যায়। স্টেশনের সবাই ফুলমতিকে এক নামে চেনে এবং ভালোবাসে, কারণ ওর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন। আর মজনু সত্যি সত্যি ফুলমতির জন্য দিওয়ানা। মজনু ওরও কেউ নেই, বাড়ি ঘর গ্রাম ছেড়ে শুধু ফুলমতিকে চোখে চোখে রাখার জন্য এই বিশকা স্টেশনে পড়ে আছে। ফুলমতিকে মজনু খুবই পছন্দ করে। যতদিন বিয়ে শাদী না হচ্ছে ততদিন মজনু স্টেশন ছেড়ে কোথাও যাবে না, এটাই তার কথা। স্টেশনে মজনুর আয় রোজগার তেমন হয় না তবুও, কিন্তু ফুলমতির মতিগতি বোঝা দুষ্কর।
চিনি বাদ দিয়ে একটু চা দেখতে পারেন?
ভাইজানের কি ডায়াবেটিস?
আরে না, মোড্ডে কন্ডেন্স মিল্কের চা, এম নেই মিটালয়ে।
তা আপনার দেশ কই? আগে তো এই এলাকায় দেখি নাই।
মোর বাড়ি স্বরূপকাঠি, বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, হেয়া হনেন নাই ওই দিককার।
ও আচ্ছা, আপনি তাহলে পাইন না দেশের মানুষ, এই জন্যই চা চিনি লাগে না। তা কোনো কামে আইসিলেন এদিকে?
কাম একটা আছে, এতদূর আইসি কি খালি খালি? কাম ছাড়া তো আর
এই নেন ভাই, চা নেন।
আমারও এক কাপ দে।
তুই কতবার চা খাবি? যাই স্টেশনে যা, অহনি ট্রেন আইব। যা
চা কি তোর দোকানে মাগনা খাই? হ্যাঁ, আমার সবসময় তো সরসর খরচ খায়। তোর সমস্যাটা কি? ভাইজানের লগে জরুরি কথা কইতাছি, তাই না?
কে কি কামে আইছে, কার কই বাড়ি, তা দিয়ে তর কি দরকার? মানুষের এত প্রশ্ন করসকে, শান্তি মতো চা খাইতেও দেস না। তোর কথার অত্যাচারে আমার দোকানের কাস্টমার কমে আইতেছে।
পান আছে নাই আই?
না, ওর দোকানে পান বিড়ি সিগারেট রাখে না। খুব সমাজ সচেতন মাইয়া, আমার সাথে বিয়া ঠিকঠাক। দোয়া করেন ভাইজান, আমাকে সংসারটা যেন সিনেমার শাবানা আলমগীরের মতন মিলমিস আর ভালোবাসা রয়ে। আপনি এনে থাকলে দাওয়া তো অবশ্যই পাইবেন।
সামান্য
দিও, বেশি না।
কি রে তুই বলে পান দাস না? পান পেলি কই?
দোকানে পান তুলছি।
আমার জানালি না, তোর ব্যবসা বড় হইলে কি আমি নজর দিব? আমার একবার কইলে না তুই? আর আমি তো এতক্ষণ খেয়াল করি নাই, ভিজা লাল কাপড়ের নিচে পান রাখছস।
খেয়াল করবি কেমনে? স্টেশনে বইয়া শকুনের মতো আমার দিকে চায়া থাকস, আর দোকানে আইলেও আমার মুখের উপরেই তোর ইন্দুরের মতো ছুট্টু ছুট্টু চোখ দিয়ে চায়া থাকস।
তো কত হইলে?
10 টাকা। 5 টাকা দেন, কাল তো 5 টাকা ফেরত নেন নাই।
কিরে তোরা তো বারবার থেকে ফুল বানু,
তুই যাবি নাইলে এই সিলভারের জগ দিয়ে বাড়ি মাইরা তোর মাথা দুই ভাগ করমো। তোর জন্য আমি শান্তি মতো ব্যবসাও করতে পারতাছি না।
কাস্টমারের লগে কথা কওয়ার সময় মুখ দিয়ে খালি মধু ধরে, আর আমার লগে খালি তিতা কথা। ওই বরিশাল্লা বেড়ার লগে এত কিসের বাপ্তর? চিনস বেড়ারে? দিন দেশের মানুষ ভালো হয়? সর্বনাশ করে ভাগবো। তাছাড়া বেড়ার বয়স তো মেলা, কপালের সামনে চুল দিয়ে টাক ঢেকে রাখছে।
ভালো মন্দ নিজের কাছে, বেডের বয়স থাক, এসব আমি দেখবো কে? চা পান খাইবো, টাকা দিব, বাস। আমার আর সর্বনাশ কি? তোর মতো আস্তা সর্বনাশের জায়গার টেন্ডার মাথার উপরে বৈশা রয়েছে, তার শান্তি আছে? তার জীবন তো এমনি ইতাস পাতা।
এই জ্যৈষ্ঠ মাসে বিয়া করবো, তুই প্রিপারেশন ল, কি কি লাগবো ক? মমিসিং থেকে বিয়ার বাজার করবো, রোজ রোজ তল লাগে ঘ্যান্টা ঘ্যান্টি মজা লাগে না। তুই খুব জ্বালাস।
আমি জ্বালাই না, আমার দোকানে তুই একটা মাসি দেখলে জইলে ফুইরা যাস। তরে আমি মইরা গেলেও বিয়ে করবো না, আমি দরকার পড়লে বরিশালের লগে পালাম।
কি কইলি আরেকবার কো? তোর আজকাল সব এরা 3 দিন ধরে তোর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করে, আমার মাথা কইলাম গরম করিস না।
কি করবি তুই? টেনে তলে মাথা দিবি? যা দেখা যা যা, তোর এত পিরিতি আমার সহ্য হয় না।
টেনে তলে মাথা দিব পরে, আগে তোর পাইন্না দেশের আশিকের ব্যবস্থাটা করে লই।
ওই ওই মজনু খাড়া, শুইনা যা শুইনা যা, বিদেশে মানুষের লগে কাজা ফেসাদ করিস না কইলাম। দিওয়ানা মজনুর গুসা হইছে, একটু পরে তো আবার আইবি দোকানে। পাগলা।
লগে কেমনে সংসার করমু,
কথায় কথায় গরম তেলে পানি পড়ার মতো সেট করে উঠে।
প্রত্যেকটা মানুষের শরীরের গঠন যেমন আলাদা, তেমনি মনের গঠনও। আর তাই ফুলমতি আর মজরুর ভালোবাসার প্রকাশটাও ভিন্ন। ফুলমতি মজরুকে ভালোবাসে, ওর ভালো চায়, ওকে আপাদমস্তক চেনে বোঝে, কিন্তু বিয়ে করার আগে সবকিছু গুছিয়ে নিতে যায় যাতে অভাব অনটন দুজনের মাঝখানে দেয়াল নিতে না পারে। তাছাড়া ওরা দুজনেই একা, মাথার উপর কোনো ছায়া নেই। সংসারের গাছটা এমনভাবে বুনতে হবে শত ঝড়ঝাপটাতেও ওদের আশ্রয়টা যেন থাকে। মজনু এমনিতেই পাগল, ওকে যদি ফুলমতি আরো উস্কে দেয় তাহলে আয় রোজগার ব্যবসা বাণিজ্য সব লাতে উঠবে। জীবনটা তো সিনেমার মতো নয়। ফুলমতি ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তাছাড়া বাবার কাছ থেকে সে অনেক কিছু শিখেছেও। মজনুকে ফুলমতির মুখে কখনো ভালোবাসার কথা বলে না, হয়তো সেজন্যই মজনু এমন অস্থির বোধ করে। তাছাড়া ফুলমতি মজনুর চেয়ে 15 দিনের বড়, এই কথাটা বারবার ওকে মনে করিয়ে দেয় বলেও মজনু খুব বিরক্ত হয়। অবশ্য বিয়ের পর ফুলমতি ওকে আর কোনো যন্ত্রণা দেবে না। যে ছেলে ফুলমতিকে ভালোবেসে স্টেশনে জীবন কাটাতে পারে তাকে সবসময় কষ্ট দেয় একটা ঘোর অন্যায়। এসব ভাবতে ভাবতে সকাল গড়ি বিকেল হয়ে গেল, অথচ মজনুর টিকিটিও দেখা যাচ্ছে না। আচ্ছা গেল কোথায় ছেলেটা? নিশ্চয়ই বাড়ি গেছে। যাক, বাড়ি ঘরেও তো এক একবার উঁকি দিতে হয়, নইলে ভিটে মাটি বারো ভূতে লুটে নেবে। কিন্তু আসলে মজনু গেল কোথায়?
আপনি স্টেশন ঘরের দিকে কই যান? এত রাইতে আবার স্টেশনে ঘোরাঘুরি করতেছেন, ভাই মতলবটা কি? কোন তো
মোর এখন কথা বলার সময় নাই, রাত 2টার আগে মোর নিরাপদ জায়গায় যাইতে হইবে।
আপনি কি খুনের আসামি নাকি ভাই?
বাকি হ্যাঁ ক্যা, মোর সমস্যা অন্য জায়গায়। এই সাই দেখেন, এই ঘড়ি, এই নাইট ঘড়ি।
নাইট ঘড়ি মানে? আচ্ছা নাইট ঘড়ির গপ পরে হইব। আপনার সত্য করে কোন তো ফুলবানু আপনারে কিছু বলছে?
হ্যাঁ কি ফুলবানু? কিটা?
ওই যার দোকান থেকে সারাদিন চিনি ছাড়া চা খান, মিস ফ্লাওয়ার।
সে কইবে নাকি? তাই মাতারি খুব ভালো, আমার ইচ্ছা এই রঙেরটা মায়া পাইলে বিয়া শাদী কইরা ঘর সংসার করতাম, বুঝলেন? আমরা তো ভাগ্যবান, জ্যৈষ্ঠ মাসে বিয়া কইলেন না।
চারিদিকে যেমনে শিয়ালের উৎপাত শুরু হয়েছে, কতদিন যে ভাগ্যবান থাকতে পারবো এটাই ভাবতেছি।
বাকি রে শিগল পরান, নাইলে উইরে যাইবে আনে। সুন্দরী মাইয়া গো, মন বড় চলচল হয়।
আপনি তো বিরাট জ্ঞানী, এই কয়দিনে ফুলবানুর মনের চঞ্চলতা টের পেয়ে গেছেন। ভালো ভাই ভালো। তা নাইট ঘরের গপ্পটা কি?
ভাই গপ্প পরে হনবে না, এই নাইট ঘড়িটা নেবেন, এই নেন আপনার উপহার দিলাম, ভাইটা নিয়েন দিয়ার উপহার।
হারে হারে, আপনি আমার কাঙ্গাল ভাবছেন? আমি স্টেশনে পড়ে থাকি বইলা আমার ইজ্জত নাই? শোনেন এই মজনু অন্যের দামি জিনিসে চোখ দেয় না, আপনার নাইট ঘড়ি আমি নিব কেন?
ভাই রে এই ঘড়িটা লইয়া মুই একটু পেরেশানির মধ্যে আছি। এই স্টেশনের আগের স্টেশন মাস্টার রে এত খোঁজাখুঁজি করলাম, কেউ কোনো উদ্দেশ্য দিতে পারল না।
আগের স্টেশন মাস্টারের লগে কি কাম? আপনি তো মনে হয় খুব ভেজাইলা পাবলিক, এত সুন্দর একটা ঘড়ি নিয়ে কি পেরেশানি?
ঘড়িটার মধ্যে পেরান আছে।
কি আপনার কি নিশা ভাঙের বদভ্যাস আছে নাকি? ঘড়ির পেরান মানে? বাপের জন্য এমন তো উনি নেই।
ভূত প্রেতের কথা তো শুনছেন নাকি?
ভূত প্রেত যদি সত্য সত্যই থাকতো তাহলে আমার চোখে অবশ্যই পড়তো। সারা রাত একলা একলা স্টেশনে ঘুমাই, কই এখন পর্যন্ত তো কিছু দেখলাম না।
নাইট ঘড়িটা লয়েন, একটা রাত লগে থইন, যা দেখবেন আমারে সকালে জানাইলে চলবে। আনে তয় একটা কথা।
আরে কি আসাইছো? আপনার ঘড়ি কি আপনি আমারে জোর করে গছাইবেন নাকি? এই নাইট ঘড়ি তো চুরির মাল হইতে পারে। আচ্ছা
এই নাইটগুড়ির নামই কি নাইটগুড়ি নাকি আপনি নাম দিচ্ছেন? দুইটা বাজতে গেছে।
লোকটা মজুর ঠিক সুবিধা মনে হচ্ছিল না, কেন জানি বারবার মনের ভেতর কু গাইছে। লোকটা খুনের আসামি নাই তো? কথা বলতে বলতে রাত দুইটার পর এমন জান প্রাণ দিয়ে হঠাৎ এলো পাথারি দৌড়। মজরুর মনে সন্দেহ আরো বাড়িয়ে দিল। না, লোকটাকে চোখে চোখে রাখতে হবে। একে তো ফুলমতির দিকে চোখ দিয়েছে, তারপর ফুলমতিও বেশ মোলায়েম সুরে ভিনদেশি সালামের সঙ্গে কথা বলে। বিষয়টা মজরুর সত্যি সহ্য করতে পারছে না। ফুলমতিকে এবার সত্যি সত্যি একটু ভাব দেখাতে হবে। সেও যে এত হেলাফেলা করার মতো লোক নয় সেটা ফুলমতিকে এবার বোঝাতে হবে।
সারাদিন কই আসিলি?
একটা জরুরি কাজ ছিল।
চা খাবি? দিমু কড়া পাত্তি দিয়া।
চা খাওয়ার জন্য ডাকছস? আমি চা খাওয়া ছেড়ে দিছি।
তাহলে শুরু B55 জর্দা দিয়ে একটা খিলি পান খা।
আমি পান খাই না।
এ হাঁটা দিলি যে, চা পান খাবি না খাইস না? এই নে গজা খা, মুখ মিষ্টি কর।
গজা খা মুখে?
আমার বিয়ার মিষ্টি স্বরূপ কাটি সালাম রে বিয়া করমু, কথাবার্তা ফাইনাল, আমিও রাজি, তাই সবরে মিষ্টি মুখ করাইতাছি। ঘুষের দোকান থেকে 2 কেজি গজা আনছি, আই সারাদিন সব কাস্টমারেরে আমার বিয়ার গজা খাওয়ামু।
মিস ফ্লাওয়ার, এইবার তুমি দেখবা, ইউ সি এভরিথিং।
তোর একটা মাথায় উঠলে তুই ইংরেজিতে কথা কস না রে। ওই খাড়া শুনবি তো? যা পাগলা রে, তোর খেপাইয়া দিলাম দূর। ভাবছিলাম ওর লগে ভালো কইরা কথা কমু, ওর পুলা পাই না আসার ওন্ডা দেখা সেই মস্করাই কইরা ফালাইলাম। ও মা, আবার এইদিকে তো আইতাছে দেখি।
ওই তোর পাইনা দেশের 80 ঘন কই রে, কই গেল পামো রে?
আমি জানি না, আর জানলেও কমু না। কেন আমার আশিকে দিয়ে কি কাম?
কাম আছে, তোকে বিয়ার সাথে সলা পরামর্শ করবো। তলে তলে এত, এই জন্যই তো বেড়া আমারে কয় তোর মতো ভালো মেয়ে পাইলে ঘর সংসারই হইব। ঘর সংসারই সুরাইতাছি আমি, দেখ কি করি।
কি করবি তুই? আরে আমি তো তোর লগে মস্করা করছি, তুই মস্করা বুঝস না ছেড়া।
মজুমি সব বুঝে, বাগার রাখালের গপ্পটা শুনস নাই? রোজ রোজ বাগাইছে, মস্করা না, এবার আসল বাগাইব।
দেখ তো পাগলা, কবে বুদ্ধি হইব তোর?
বুদ্ধির খেতা পুরি।
এই ভিনদেশি সালামের গত রাতে সন্দেহজনক কথাবার্তা আর আজ সকালে ফুলমতির এমন ইয়ারকি, দুটো বিষয় মিলেই মজরুর মাথা খুব গরম হয়ে গেছে। কেন জানি হঠাৎ করে মজরু বিগড়ে গেল, সারাদিন পুরো এলাকায় সালামকে খুঁজে বেড়ালো। আশ্চর্য, লোকটা গেল কোথায়? তার মানে বিয়ের ব্যাপারটা সত্যি? মজরুর চোখ শকুনের মতো, ওই লোক এই তল্লাটে যেখানেই থাকুক মজরুর চোখ এড়ানো অসম্ভব। সত্যিই তাই, সন্ধ্যের মুখে মজরু সালামকে পেয়ে গেল। এবার রাত বাড়ার অপেক্ষা, আসল খেলা জমবে গভীর রাতে।
এমন করতেছেন কেন? মুই কি করছি, মোর দোষ কি? এটা তো কবেন।
আপনার দোষ জানি না, খালি জানি বেশি বার বাড়লে ডাল পালা ছাড়তে হয়।
মোরে লইতেছেন কমে? 2 হাত বাইন্ধে ধরেছেন ভালো কথা, চোখ দুঃখ খুলন যায় না? দেন ভাই, মুই কিন্তু খুনের আসামি না, মোর সমস্যা এই নাইট ঘড়িটা লইয়া। ওই ঘড়ির মালিক খোঁজতেই মুই এতদূর আইয়ে পড়ছি।
আপনার যে কত বড় খুনি সেটা আমার ছেলে সে কেন জানে? খালি মানুষ মারলেই খুনি হয় না, আমার কইল যে আপনি খুন করছেন, ভুল বানর দিকে চোখ, অন্তরের চোখ তো তুলি নাই এটাই বেশি।
ও কোন কি আপনি ফুলমতির দিকে চোখ দিয়ে মুকিল লেগা, সে তো আপনার নিয়ে স্বপ্ন দেখতে আছে, মোর কোনো দোষ নাই ভাই, মোরে সাইগে দেন, মুই তো এমনি ভূতের নাইট ঘড়ি নিয়ে আদমরা, ভাই ভাই আপনার হাত ধরি মুই চলে যামু, এই ঘড়ির মালিককে পাইলেই এই এলাকা ছাড়ে দিমু,
কথা বেশি হইতাছে, মুখে কাঠের ব্যাং দিয়ে দিমু, খালি ও ও ও করবি,
চুপ, ও ও ও হয় ও কি কর, ও
এইবার নাইট করি বুক পকেটে নিয়ে আসমানে তারা গুনতে থাক, এইবার বুঝবো ঘু ঘু খুব ডরাইছে বাইনাশিক, আরে বে আক্কেল তো জানি না ওই রেল লাইন পরিত্যক্ত, ওই লাইনে কোনো ট্রেন মালগাড়ি কিছুই চলে না, শালা মরণের সে মরে যায় মরে জ্বরটাই বেশি কাম করবো, সাইজ হয়ে যাইব কাল খুব বুড়ে গিয়া একেবারে বান্ধন খুল্লা বরিশালের গাড়িতে তুলে দিব, নাকে খপ দিয়া তারপর এলাকা থেকে ভাগাম, মজনুর এতদিনের একটা একটা করে খড় দিয়া বানানি সুখের বাবুই পাখির বাসা এক টানে হাতে নিয়ে নিতে চায়, এত সোজা বেড়ালে কিছু কইতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করছি, ফুল বানু ইচ্ছা করে আমার খেপায়,
এইবার আর একটু ডর মিস ফ্লাওয়ারে দেখাইতে হইব,
ওই কালু কি রে মাঝে স্টেশনে উল্টা দিকে দৌড়ে কে
ফুলব, ট্রেনের নিচে মানুষ পড়ছে একেবারে তিন খণ্ড, পাওয়ার মাথা নাই খালি বডিটা ভরে রয়েছে,
হায় হায় কোন সময় এমন কাম ঘটলো, আম গুই স্টেশনে তো মানুষ কাটার দুর্নাম ছিল না, চিনো সে মানুষটা রে কেডা রে,
আম গো এলাকার কেউ না বিদেশে মানুষ, নাম বলে সালাম বরিশাল্লা,
কি কস সালাম রে তো আমি চিনি, মজনু করে মজনু রে দেখছো এখানে,
না মজনুরে তো দেখি নাই আমি গেলাম, হ্যাঁ পাইলে তোমার দোকানে পাঠাই দিই মনে অন যাইতেছি, দেখো তুমি
না 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 আমি এমন কাটা মানুষ দেখতে পারবো না, ভূত পেয়েতে সে বিদ ঘুটেল আসাম বেশি রে যায়, তুই যা
ফুলবানু ফুলবানু শিখিয়ে দিল আমার লোকে, আমার খুব বিপদ,
কি হয়েছে তোর এমন করতেছস কে, কি রে এত ঘামতাছস কে, পানি দিমু,
সালাম রে আমি আমি কাল রাইতে রেল লাইনে বানছিলাম, কিন্তু বিশ্বাস কর ট্রেন লাইনে না পুরাইনা লাইনটাতে বয় দেখানি লেগা, ভাবছিলাম সকালে বান্ধন খুলে লই আমো,
কি কইতাছস তুই মানুষ মারছস, এরে কি করলি তুই, খুব এর তো কোনো দোষ নাই, আরে কেন মারলি তুই, আরে
আমি সত্য কইতাছি, এই যে আমার চক্ষু শুয়ে কইলাম তোর তোর মাথা ধার দিয়ে কইতাছি, পশ্চিম দিকে ফিরে আল্লাহর নামে কিরা কাটতাছি, মরা বাপমার কসম বিশ্বাস কর সালাম রে আমি মারি নাই, সবচেয়ে বড় কথা যে লাইনে যে কাটা পড়ছে সেই লাইনে আমি তারা বান্দি নাই,
কি শুনবো কি করবি, আমার কিন্তু খুব ডর করতেছে, কতবার তরে বুঝাইতি মজনু মাথা ঠান্ডা রাখ, কোথায় কোথায় মাথা গরম করস, কখন কি করবি থানা পুলিশ হইব, দারোগারা কত পাবি হয় জানো না, আমার ভবিষ্যৎটা তুই নষ্ট করলি মজনু,
আমি সত্য কইতাছি আমি সালামে পূব দিকে জঙ্গলের কাছে বামছি, তুই ল দেখবি ওইখান থেকে পাতা থাকলে রেল লাইন শেষ, রাইতে রাইতে অন্ধকার ছিল বেড়া দেখে নাই জানে না তাই ডরাইছে,
শোন তরে কেউ দেখে নাই তো,
না তুই বিশ্বাস করছো তো ফুলবানু আমি সালাম রে খুন করি নাই,
আমি জানি তুই খুন করতে পারস না, তোর মুখে যতই চোটপাট থাকুক তোর ভিতরের মানুষটা অনুপুলা পান, তুই ডরাস না আর
কাউরে কিচ্ছু কইস না, অহন যা, যেখানে লাশ পড়ে রয়েছে সেখানে যা, নাহলে মানুষ তোর সন্দেহ করবো।
মন্ডার মধ্যে খুব অস্থির লাগতেছে ফুলবানু, আমার জন্য তো মানুষের যান চলে গেল, আমি কত বড় পাপী, কি করলাম এটা।
তোরে কইছি অহন যা, যা,
আমার কোনো দোষ নাই, আমি কি জানতাম ঘটনা এমন ঘটবো।
আচ্ছা কেউ সালামরে মেইন লাইনে বাইন্ডা রাখে নাই তো, তোর লগে শত্রুতা কইরা?
এইটা তো ভাবি নাই, তাইলে কি হইব, আমার তো হাজত বাস হইব।
শুনছি কুয়াশা বাটি বা ইগলো আইসক্রিম, আর যে গল্পটি শুনছি সেই গল্পটির নাম হচ্ছে নাইটঘর স্টেশন। আর নাইটঘর স্টেশন শুরুতে দেখেছি ময়মনসিং সিং শহর থেকে নেত্রকোনার একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে বিশোকা স্টেশন। সেখানে ফুলমতি নামে একজন মহিলাদের চায়ের স্টল রয়েছে, আর যেখানে সে চা বিক্রি করে, এবং তার একজন চাহানেওয়ালা অর্থাৎ একজন প্রেমিক রয়েছেন যার নাম হচ্ছে মজনু, তাকে খুব ভালোবাসে। তো এই ফাঁকে এর মধ্যেই আমরা কিন্তু অনেক কিছু জেনে গেছি, এবং এই নাইট ঘরেই আজকের গল্পের মূল বিষয়বস্তু। আসুন তাহলে দেরি না করে আমরা চলে যাই দ্বিতীয় পর্ব শুনতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আর জে শারমিন, শুনতে লেগেছে রেডিও 89.2 FM, এবং চলছে আজকের কুয়াশার গল্প নাইট ঘরেই, আর আপনি শুনছেন কুয়াশা প্রতিটি বাই ইগলো আইসক্রিম। সালাম ট্রেনে কাটা পড়ার পর ফুলমতি আর মজনু ভীষণ ভয়ে ভয়ে ছিল, কিন্তু না, মজনুর জেল বা হাজতবাস কিছুই হলো না। ছোট্ট স্টেশনে হঠাৎ করে এমন মানুষ কাটা পড়ায় খুব হইচই হলো ঠিকই, কিন্তু কেউ কাউকে সন্দেহ করতে পারল না, কারণ এই স্টেশনে সারাক্ষণই যে ভিড় বা নতুন মানুষের আনাগোনা হয় তা নয়। যখন স্টেশনে ট্রেন আসে তার আগে একটু ভিড় ভাট্টা হয়, তারপর সব এলাকার লোকজনই হাট বাজারের মতো এলাকা মাতিয়ে রাখে। আর স্টেশনে মজনু, কালু, ভোলা, নগেন, এরা যারা কুলি বা মাল ওঠানামায় সাহায্য করে, এদের সবাই চেনে এবং নারী নক্ষত্র জানে। এরা আর যাই হোক ইচ্ছে করে কোনো মানুষকে মারতে পারে না। সপ্তাহখানিক বিশাখা স্টেশনে খুব পুলিশের আনাগোনা ছিল, তারপর আবার ছোট্ট স্টেশন তার নিজস্ব কায়দায় চলতে শুরু করলো। এর মধ্যে গভীর রাতে মজনু ফুলমতিকে নিয়ে ওই জায়গাটাতে গেল যেখানে সালামকে সে ভয় দেখানোর জন্য বেঁধে রেখে এসেছিল।
তুই কি কোনোদিনই আমরা শান্তি দিবি না? হঠাৎ এমন করে হাত দোষ যেন আমি আসামি। ওই আস্তে হাত,
তোর জায়গাটা না দেখলে আমার শান্তি হতো না।
আমি তো তোর কথা বিশ্বাস করছি নাকি, এমন যদি কেউ তোর আর আমার একলগে দেখে সন্দেহ করবো না?
কেউ দেখবো না, আইজ রাইতের মাল গাড়ি আইবো না, বালুকাতে বগি পড়ে গেছে, লাইন ক্লিয়ার হইতে বড় হইব, স্টেশন মাস্টারের কাছ থেকে পাক্কা খবর পাইছি।
তুই আসলেই একটা পাগলা, এমন ভূতুইরা জংলাডার কাছে মানুষ রাত করে আয়ে।
আর পাগলামি করুম না, অন থেকে তোর মতো ঠান্ডা মাথায় চলার চেষ্টা করবো। ভুল চুপ কর তো,
কি
গরির গপ্প সালাম আমার কাছে করছে।
কি করস? আরে গাছ কই?
এখানে আশেপাশে আছে নাইট গড়ি, নাইট গড়িটা সালামের মুখ পকেটে আসিল। আমার আমার স্পষ্ট মনে আছে, ও যে দেখ ওই জায়গায় আমি সালামে বাঁধছিলাম ঠিক এখানে, অথচ মরণ তারে কই তাই না নিছে।
ল স্টেশনে যাই, আমার এখানে কেমন জানি লাগতাছে।
আরে না, সালামে নাইট গড়িটা খুঁজ জানিয়ে যাই, যদি গড়ির মালিককে গড়িটা ফেরত দিতে পারি তাইলে অন্তত নিজের মনের কাছে পাপের বোঝাটা কমব।
পাগলা কি তোর সাদেই কই, তুই গড়ি তোর কাছে কেন নিবি, মানে সন্দেহ করবো না?
আরে মানছি কি জানে ওই নাইট গড়ি সালামের, আর সালাম তো কাউরে কিছু কয়ও নাই, দুত্তুরি গড়ির শব্দটা গেছে বন্ধইয়া, কই যে পড়ল।
মজনু ওই দেখ রেল লাইনের শেষের মাথায় কেটা জানি সাদা জামা পরে বসে আছে, ও মা গো মা বাবা, ঘড়িটা তো খুব সুন্দর।
পরিত্যক্ত যে রেল লাইনে মজনু সালামকে বেঁধে এসেছিল সেখানে কেউই যায় না। এই যে এত থানা পুলিশি ঝামেলা হলো, ওরাও কেউ যায়নি পর্যন্ত। মজনুর মনে হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন এলো। আচ্ছা, সালাম তো বলেছিল নাইট ঘড়িটা ভুতুরে, তাহলে কি ভুতুরের ঘড়িটাই সালামকে পরিত্যক্ত রেল লাইন থেকে সচল রেল লাইনে এনে ফেলেছিল? নাইট ঘড়িটা ভুতুরে হোক আর যাই হোক, মজনু ঠিক করে নিয়েছে এই ঘড়ির আসল মালিককে সে খুঁজে বের করবে এবং সালামের অসমাপ্ত কাজটা সেই শেষ করবে। কারণ খুন সে নিজে না করলেও তার ভুলের জন্য যে সালামের মৃত্যু হয়েছে এই কথা সে স্বপ্নেও অস্বীকার করতে পারবে না। আমরা যতই নিজেকে অন্যের কাছে সাধু প্রমাণ করি না কেন, দিন শেষে বিবেকের কাঠগড়ায় দাঁড়ালে পাপের বা ভুলের ছায়া নিজের সঙ্গে মিশে থাকে। মনে মনে মজনু পুরো এলাকায় খোঁজ করেছে নাইট ঘড়িটা কার হতে পারে। না, এমন কোনো শৌখিন মানুষ এ তল্লাতে নেই এত সুন্দর একটা ঘড়ি ব্যবহার করতে পারে। ঘড়িটা সুন্দর কিন্তু সারাদিনই ওটা বন্ধ থাকে। রাত দুইটার পর হঠাৎ হঠাৎ টিকটিক শব্দ দেয় এবং তখন ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাঁটা একসঙ্গে ছুটতে থাকে। সাধারণত ঘড়ির ঘন্টার কাঁটা যাতায়াত খুব একটা চোখে পড়ে না, অথচ এই নাইট ঘড়ির সবই কেমন যেন উল্টো পাল্টা। তবুও উল্টো পাল্টা হলেও ভালো ছিল, কিন্তু এই নাইট ঘড়ির তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে। আর সেই সমস্যাই হঠাৎ মজনুর চোখে ধরা পড়ল।
আরে খেরা, না খেরা, তুমি কি কে তুমি? মাথা খুবই বডিটা বডিটা এমন হয়েছে কেমনি?
ট্রেনে কাটা পড়ছে, মোর নাইট ঘড়িটা কমে।
নাইট ঘড়িটা আমার কাছে, খালি এটা ঘড়ির মালিকের কাছে পৌঁছে দিব। আপনি মানে মাফ করে দিন ভাই, দাদা আমি রাখেন না ভাই, আমি আমি
এতক্ষণ স্বপ্ন দেখছি।
আমার ঘড়িটা দে
ভাই। যারা তুমি, এই নাইট ঘড়ি কি তোমার?
আমার ঘড়ি এটা, আয় আমার সাথে আয়, আমার কবরে ঘড়িটা দিয়ে যা, আয়।
কবরে মানে? তুমি তো মানুষ না, মরা মানুষ।
আমি মানুষ না মরা মানুষ, সেটা তো এখন তাইকা রোজ দেখতে পাবি। আমি মানুষ, আমার একজন খুন করে ওই জংলাটাতে বুদ্ধা রাখছে, আমার ঘড়িটা দে না।
আরে গেল কই মেয়েরা? না, নাইট ঘড়িটা তো সত্য সত্যি বুদ্ধির ঘড়ি, কি করবো? ঘড়িটা পুষ্করিতে ফেলা দেব, কিন্তু আমি তো ঘড়ির মালিক রে খুঁজতাছি।
নাইট ঘড়িতে নিজের কাছে রাখার পর মজনু নানা রকম দুঃস্বপ্ন দেখছে। কখনো আবার অস্পষ্ট একটা নারী মূর্তি কেউ দেখছে। একে কি লোকে প্রেতাত্মা বলে? নারী মূর্তিরা নাইট ঘড়ি চাইতে আসে মধ্যরাতে, যখন ঘড়িতে টিকটিক শব্দ হয় তখনই মেয়েটা আসে, আবার কোথায় যেন মিলিয়ে যায় শব্দটা থেমে যাওয়ার সাথে সাথে। এর মধ্যে আবার একদিন সালামের মাথা ছাড়া বডিটাও স্বপ্ন দেখেছে মজনু। কিন্তু হচ্ছে ওর সঙ্গে কিছু বুঝতে পারছে না। ঘটনাটা যদি শুধু স্বপ্ন বা দুঃস্বপ্ন পর্যন্তই থাকতো তাহলে চিন্তা ছিল না, কিন্তু এই তো দেখছি নতুন উৎপাত। দিন দুপুর রাত সন্ধ্যা যখন তখন মাথা ছাড়া একটা বিদঘুটে বডি মজুর সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর নাইট ঘড়ির টিক টিক শব্দ হতে ছায়াময় সে মৃত নারী যে কিনা অনুনয় বিনয় করে একটা কথাই বলে, নাইট ঘড়িটা আমার, আমার কবরে ওটা রেখে এসো। কিন্তু মেয়ের কবর কোথায় সেটা তো মজুর জানে না, আর মৃত মেয়েটার সঙ্গে একা একা মধ্যরাত্রে কবর খুঁজতে যাওয়ার সাহস মজুর সত্যিকার অর্থে নেই। আগেও এত ভীত ছিল না, যখন তখন সালামের মাথা আর ঠেকলানো পা বিহীন বডিতে দেখতে পাওয়া শুরু করেছে তখন থেকে কেমন যেন হয়ে গেছে মজনু। যতবারই মজনু নাইট ঘড়িটা কোথাও ফেলে রেখে আসতে চায় ততবারই ঘড়িটা কিছু না কিছু মজনুর বুক পকেটে আটকে যায়। ভালো ঝামেলায় পড়েছে মজনু, কাউকে কিছু বলতেও পারছে না, ভয়টা যেন দিন দিন বেড়েই চলেছে। এক একটা স্টেশনের ঘুমের দম যেন মজনু ফুরিয়ে গেছে। অবশেষে নাইট ঘড়ির বদৌলতে মজনু আর ফুলবতি বিয়েটা হলো, কারণ মজনু একা একা থাকতে ভীষণ ভয় পায়। বেচারা একা থেকে দোকা হলো ঠিকই, কিন্তু বিদ্ভুত ভয়টা কি কমল, বরং নতুন এক
মজনু। এই মজনু উঠ, উঠ না, ওই দেখ পায়ের কাছে মাফ করেন, আমরা কোনো দোষ করি নাই, নেন আপনার নাইট ঘড়ি।
তোর
মাথা ঠিক আছে? পেতনির লোকে নাইট করে বাইরে বাসবি, গার মত কেড়ে লেনে ভালো ছিল। সকালবেলা সালামের অবস্থা
সাহস করে ডরটা ভাঙ্গনি দরকার।
আমার সাথে
বন্ধ করবো আমি এই টিক টিক।
এনে চাচা চা বন্ধটি দিমো, এক খান কলা দিয়ে খান।
ও মা গো,
কি হয়েছে রে ফুলি, এমন করে চমক খেলি কে?
কেডা আপনার পিছনে
কই, কেডা কি দেখস? আরে বেড়ি ভুল দেখছস, আমার পিছনে তো কেউ নাই।
আছে আছে, আপনি জানেন না আপনার পিছনে একজন দাঁড়াই আসিল।
ফুলবু তাড়াতাড়ি আসো, মজনু রে কারা জানি পুরানো রেল লাইনে বাইন্ড থুইছে বলে।
দোকানে একটু বসেন, ঝাপ নামাইতে গেলে বেরিয়ে যাবো আমি, আমি কালু লগে গেলাম।
তারা যা আমি আসছি, ক্যাশ ব্যাশের চাবি লয়ে যা।
কি কম চাচা বিপদের সময় আপনি আছেন না, থাকেন।
ফুল মানুষে আমি খুব ডরেছি।
কি আপনি কি হইল, তুই না মমু সিং যাবি কইলি, এইখানে কেন আইছিলি?
আমি জানি না, কিছুই করতে পারি না। দুপুরের ভাত খেয়া তুই দোকানে আইলি, আমি একটু বিছানায় গড়াগড়ি করতেছিলাম, চোখটা একটু লাগছে, স্বপ্নে দেখতেছি আমার লগে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় কইতাছি, স্বপ্নটা বুঝতেই পারতাছিলাম না, মনে হইতাছিল সত্য করতেছে।
স্বপ্নের মধ্যে হাঁটতে এত যাইছস?
জানি না তো, হঠাৎ দেখলাম রেল লাইনের উপরে ওই মাইয়াটা বসে আছে। ও বড় বড় করে কইতাছে, নাইট ঘড়িটা বাইঙ্গা মস্ত বড় ভুল করছস।
এরপরে
ধরফর হয়ে ঘুম ভাঙতে দিই, রেল লাইনে খেটা জানে আবারও শক্ত করে বাইন্না রাখছে, শরীরের শক্তি দিয়ে চিল্লাইতেছিলাম নগেন বলে আমার গলা শুনছে। এরপর দৌড়ে আইসে সবের খবর দিছে।
আমি তো ভাঙছি নাইট ঘড়ি, ওন কি হইব, তোরে যদি আবারও রেল লাইনে মাইন্দ তোই।
আরে কিছু হইব না, কান্তা সুসকে ব্যাক খেল।
মজনু তুই আমার খালি ডর দেখাইতি না, যাই যা ট্রেনে তোলে মাথা দিবি, আমার কেন জানি খুব ডর করতেছে। তা কিছু হইলে আমিও ট্রেনে নিচে লাভ দিব।
কি যে কস, কিছু হইব না, ল মনে সঙ্গে বড় ঘরের দোকানে গিয়ে নাইট ঘড়িটা ঠিক করে আনি।
ল তো ল, অমনি যাবো
মমি সঙ্গে ট্রেনে না সুখ, অন্য দেড় ঘন্টা টাইম আছে।
ট্রেন লাগবো না, তুই বাসে ল।
ময়মনসিংহ শহরের বড় ঘড়ির দোকানে ফুলমতি আর মজনু ভাঙা নাইট ঘড়িতে নিয়ে এলো। ঘড়িটা অনেকটা স্টপ ওয়াচের মতো ছোট গোল শেপের, ঘড়ির ছোট্ট হুকের সঙ্গে একখণ্ড মোটা সোনালি রঙের চেইন, সোনালি রং এখনো চকচকে, নিশ্চয়ই চেনে বাকি অংশটা ছিঁড়ে গেছে। দোকানদার বলল ঘড়িটা খুবই দামি এবং অনেক পুরনো, এরকম অ্যান্টিক ঘড়ি আজকাল দেখাই যায় না, ঘড়িটা নষ্ট জন্য উনি কিনতে চাইলেন দোকানে সাজানোর জন্য। এই ঘড়ির সব পার্টস এখন আউট অফ মার্কেট, কোনোভাবেই নাইট ঘড়ি ঠিক করা গেল না, তবে অ্যালার্মটা কিভাবে যেন ঠিক হয়ে গেছে, হয়তো ওদের চেষ্টায়। এখন শুধু ঘড়ির ঘন্টার কাঁটাটা আছে, মিনিট আর সেকেন্ডের কাঁটা দুটো ভেঙে কোথায় যে পড়েছে ওরা খুঁজে পায়নি। নাইট ঘড়িটা যে সারাদিন বন্ধ থাকে, শুধু রাত দুইটার পর একসঙ্গে তিনটা কাঁটা সমেত দ্রুত গতিতে চলে, সে কথা ওরা দোকানদারকে বলল না। অ্যালার্ম বাজছে এতেই ওরা খুশি, কিন্তু জগৎ সংসারের দৃশ্যের বাইরেও যে অদৃশ্য একটা খেলা চলে, সে খেলার শেষ কোথায়? সে খেলার সঙ্গে বিস্ময়কর নাইট ঘড়ির টিকটিক অ্যালার্মের কোনো যোগসূত্র সত্যি কি আছে, নাকি পুরোটাই মজনু আর ফুলমতির বিভ্রম, কোনটা? কারণ এবার যা খুঁজছে এর নাম কি?
কিরে মজনু তোর হইছে কি, কি করতাছস?
যজ্ঞই তোর পটকাছে না গায়ে, দেখতেছস না মাল টানতাছি? বাপরে কি কি আছে রে কন্টেনারে, এত ভারী কেন?
কন্টেনার মাল? তোর সক্ক ঠিক আছে তো? তোর পিছনে তো কিছুই নাই, তোর স্টেশন মাস্টার খুঁজতেছে। আমরা দুই চালান মাল নিয়ে গেলাম, তোর মালগাড়িটার বগি অন্তরে দরাই রইছে।
কি কস, আমি তোর বগির মাল নামাইছি, এই কি এইসব কি? এইটা তো সালামের মাথা আর পাও ছাড়ার লাশ, আর এটা তো নাইট ঘড়ির মাল কিনের লাশ, এটা কেমনে সম্ভব? আমি এতক্ষণ তোরা দুটা লাশ টানতাছিলাম।
কি হয়েছে তোর মজনু, কি কইতাছিস?
এই দেখ
এমন করস কেন?
এই দেখ দেখ দুইটা লাশ, দুইটা লাশ আমার পিড়িতে।
বাড়ি যা, ল আমার লগে।
শান্তি নেই হইল মানুষটার, সব দোষটা আমারই। কয়দিন আগে মানুষটা এত ভীত আসিল, আর এত সাহস কেমনে পাইল? রাই ধুইলে নাইট ঘড়ির বাজনার লগে লগে স্টেশনে গিয়ে পূজা থাকে, আমি কি করবো এখন? এত কোনো লাইট আছে না কে? না যাই না, জানি এবার ডরাই একটা অ্যাক্সিডেন্ট ঘটায়,
আস্তে ঘর নিয়ে আমার ওই বিপদ, এত কইরা কইলাম গেরামে লও না, ট্রেনের শব্দ ছাড়া তার বলে ঘুম হয় না। কি করতেছিস তুই?
আর কইস না ফুলবানু, আর একখান মানুষ রেল গাড়িতে কাটা পড়ছে, দেখ না কি অবস্থা, লাশটারে নিয়ে যেতেছি।
ভয়ঙ্কর, কেমনে হইলো? আর তুই এখানে কে? মাইনসের বাবু তুই খুন করছস?
মাইনসের বাবা বাবি রে, মজুর দাম দে না, সারা জীবন রেলগাড়ির মাল টানছি, অন যখন কপালে ট্রেনে কাটা লাশ টানা টানি চাকরি পাইছি, তখন আর কি করুম কো?
বাড়ি খুলো মজনু, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমার ডর করতেছে, এত মানুষ তো বিশকা স্টেশনে কোনোদিন কাটা পড়ে নাই।
অত কথা না খুঁয়ে আমার একটু সাহায্য করতো, তিনটা লাশের ওজন কম নি।
তিনটা লাশ মানে? তোর তো শুধু তিনটা লাশ দেখতেছোস। ওয়ালা,
সে রাতে মজনু আর ফুলমতি একসঙ্গে তিনটা লাশ টেনে স্টেশনের বাইরে ওই পরিত্যক্ত রেললাইন পর্যন্ত গেছে। নতুন যে মানুষটা ট্রেনে কাটা পড়েছে সেও আছে না, মজনু বা ফুলমতি কেউই লোকটাকে চিনতে পারল না। আশ্চর্য, অচেনা মানুষটার কোনো জায়গা পেল না, খুঁজে খুঁজে এই বিষয়কার স্টেশনে কাটা পড়তে হল। কিন্তু এর চেয়ে বিষয়কার ঘটনা মজুর জন্য অপেক্ষা করছিল। ভোরের দিকে দুজনে ঘরে ফিরে ঘুমিয়ে গেল, অথচ সকালের পাখিদের সমস্ত কোলাহল ছাপিয়ে অন্যরকম এক ভয়ঙ্কর কোলাহল যেন মজুর ঘরের দরজা ভেঙে ফেলছে। কি ব্যাপার, স্টেশনে ডাকাত পড়ল নাকি?
সবাই একলগে কি হয়েছে?
ফুলমু রেলগাড়িতে কাটা পড়ছে রে বজনু।
কি কথা বলছ তুই? স্টেশন মাস্টার কি করে
সাত সকালে নিশাবাং করছেন নাকি?
মজনু তাড়াতাড়ি আয়, কোন গাড়িতে ফুলমদি কাটা বললো এইটাই তো বুঝতেছি না। মাল গাড়ি যাওয়ানোর পরে খালি ইঞ্জিনের বগিটাই এই লাইনে চলছিল।
বিশকা স্টেশনের অভিযোগ লাগছে মাস্টার, আমি তো রাইত ভরা স্টেশনে আসিলাম, ফুলবানু লগে আসিল, আমি কি এমন পাপ করছি রে বাবু, আমার মতো দিনের সব তুমি কাইরা নিলা।
পানি আন, ও তো ফিট হয়ে গেছে।
চলছে কুয়াশা প্রাথমিক বাড়ি আইসক্রিম, আর গল্প চলছে নাইট খুঁজে স্টেশন। এখানে দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল এবং দ্বিতীয় পর্বের পরে যেটা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ দ্বিতীয় পর্বের পরে তৃতীয় পর্ব না, সে যেটাকে আমরা বলি শেষ পর্ব। শেষ পর্বে কি আছে? এতগুলো বেশ কিছু মৃত্যু ঘটে গেছে, অনেক কিছুই আমরা জেনে ফেলেছি ইতিমধ্যে, অনেক কিছু জানা হয়নি। একদম শেষে অপেক্ষা করছে আমাদের আসল রহস্য, যেখানে উদ্ঘাটিত হবে মূল কারণটি। আসুন তাহলে শুনি আমরা নাইট ঘড়ি শেষ পর্ব। চলছে কুয়াশা ব্রাতিবি বা এগ্রো আইসক্রিম, আর সাথে আছি আজিস আমি। সময়ের সাথে সাথে বিশ্বকাপ স্টেশনের অনেক পরিবর্তন হয়েছে। ছোট্ট এই বিশ্বকাপ স্টেশন আরো পরিপাটি ও গোছানো একটা স্টেশনে পরিণত হয়েছে। শুধু পরিবর্তন হয়নি ফুলমতির চায়ের দোকানটার, অবিকল একই রকম আছে, টিনের ছাপরা ঘরের মতো। এখন দোকানটা মজুর চালায়, চা পাউরুটি কলা বিস্কিট আর লাল কাপড়ে থাকা গাঢ় পাহাড়ের লোকাল ছোট ছোট পান, সঙ্গে রতন জর্দা চমন বাহার অথবা কারো কারো পছন্দের সুরদীপ 55 জর্দা। মজনু আজও সিগারেট বিক্রি করে না। এখন স্টেশনের আশেপাশে পাকা দালান ঘরের চা স্টল রয়েছে ব্যাঙের ছাতার মতো, অথচ ফুলমতির চায়ের দোকান এখনো জমজমাট। মজনু এখনো ট্রেনের বা মালগাড়ির মাল টানে না, তবে মধ্যরাতে নাইট ঘরের অ্যালার্ম বাজলেই লাশ টানে। এখনো প্রতি বছর দু একটা করে মানুষ এই স্টেশনে কাটা পড়ে, আর কিভাবে যেন কাটা লাশের খবর সবার আগে মজনুই পায়। লাশের সংখ্যা যত বাড়ছে, লাশ টানার কাজ মজনুর জন্য তত কঠিন হচ্ছে।
শৈলের জোয়ানি আছে, তার উপরে তুই ঘরে বসে থাকস। সরকার থেকে লাশ আমার লগে
তুই না কই, তুই ট্রেনের তলে মাথা দিয়া মরিয়া তুই ভূত হইয়া আমার ঘরে বসা থাকবি। দেখ কেদা কার ঘরে বসে রইছে।
সারা জীবন আমি তোরে জ্বালাইছি, অন ময়রা ভূত হইয়া তুই আমার জ্বালাবি। জ্বালা
বিশ্বকার সবাই এখন নাইট ঘরের গল্পটা জানে, তবে নাইট ঘরের রহস্যময় মূল গল্পটা কেউ উদ্ধার করতে পারেনি। ঘড়িটা আসলে কার ছিল, ঘড়ির মালিকের সঙ্গে সালামের কি সম্পর্ক ছিল, সালাম কিভাবে নাইট ঘড়িটা পেয়েছিল, সেসব গল্প এখানকার মানুষ নিজের নিজের মতো কল্পনা করতে করতে এখন হাল ছেড়ে দিয়েছে। পৃথিবীর অসংখ্য অমীমাংসিত রহস্য ঘটনার মতো নাইট ঘড়ির রহস্য গল্পটাও অমীমাংসিত। সবাই মজনুকে বলে নাইট ঘড়িটা পুড়িয়ে দিতে বা দূরের কোনো গভীর স্রোতস্বিনী নদীতে ফেলে দিতে, কিন্তু মজনু নাইট ঘড়িটা ফেলে না। ওর বিশ্বাস নাইট ঘড়িটা ফেলে দিলে ফুলমতির আত্মাকে সে আর দেখতে পাবে না। এই পৃথিবীতে ওর কেউ নেই ফুলমতি ছাড়া। মজনু চায় না মধ্যরাতে ফুলমতির সঙ্গে কথা বলা থেকে বঞ্চিত হতে। যতদিন সে বাঁচবে লাশটানের কুলগিরি করুক তাতে আপত্তি নেই, কিন্তু ফুলমতির আত্মা ওর ঘাড়েই চেপে বসে থাকুক, এটাই ওর শান্তি। এসব শুনে অনেকে মজনুকে দিওয়ানা মজনু ডাকে। আর এর মধ্যেই হঠাৎ একদিন
মজনু স্টেশন মাস্টার তোর যাইতে গেছে।
অন কেমন দাম কি কামে জানোস?
কিছু তো কইল না, তো স্টেশন ঘরে শহরে মানুষ বসে রয়েছে।
আবার কি বেহুদা পেসাল কেন জানে?
একটা চা দে, খুব জরুরি, একখান গুড়ান দিয়ে আমি দোকানে বইতাছি।
আমারে ডাকছেন বলে মাস্টর?
এই যে উনি মজনু। মজনু আয় আয়, এরা সব ঢাকার রেডিও অফিস থেকে আইছে, তোর ইন্টারভিউ লইব।
আমার কি ইন্টারভিউ? আমি কি মন্ত্রী মিনিস্টার হইছি?
আরে বেটা, তোর নাইট ঘড়ির গল্পটা শুনতে আইসে, বুঝোস না কেন? এক কান দুই কান কই যা, ঢাকা শহরে খবর ফেললে গেছে। তুই কথা কহ, আমার কাম আছে, আমি গেলাম।
দেখুন ভাই, আমরা প্যারানর্মাল মানে রহস্যময় বিষয় নিয়ে প্রোগ্রাম মানে অনুষ্ঠান করি আর কি। আমরা খবর পেয়েছি আপনার কাছে একটা ভুতুড়ে নাইট ঘড়ি আছে, যেটা মধ্যরাতে বাজে এবং বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে।
আপনারা শহরের শিক্ষিত মানুষ হয়ে এসব গাঁজাখুরি ভূতের গল্প বিশ্বাস করেন?
দেখুন, জগতে রহস্যময় ছায়াময় একটা জগৎ অবশ্যই আছে, আমরা সেটা জানি বুঝি, কিন্তু সবাই সেই জগতের সন্ধান পায় না, আপনি পেয়েছেন।
দেখেন ভাই, আপনার মোটা মোটা বই পুস্তকের ভারী ভারী কথা আমি বুঝিও না, বুঝতে চাই না। আমার কাছে কোনো রহস্য গল্প টল্প নাই, এইসব গ্রামগঞ্জের উড়া খবর, ভাতাবাসি।
কি বলছেন আপনি? দেখুন প্লিজ, আপনি আমাদের একটু হেল্প করেন, সাহায্য করেন। আমরা জানি আপনার কাছে একটা নাইট ঘড়ি আছে, কাইন্ডলি দয়া করে ঘড়িটা একবার দেখাবেন।
আরে কি আর চাইছ, আমি নাইট ঘড়ি করে পামো? আমার কাছে কোনো নাইট ঘড়ি নাই রে ভাই।
প্লিজ গল্পটা বলে একটু হেল্প করেন না ভাই।
আমি কেমনে আপনার বানায় গল্প করে হেল্প করুম কন্ত, একটা হেল্প করতে পারি। আপনি আমার দোকানে লন, ডাবল চিনি আর পাত্তি দেওয়া করা ফার্স্ট ক্লাস চা খাওয়া পারুন। এইটা ছাড়া আর কোনো হেল্প আমি আপনার করতে পারব না।
আপনি চলে যাচ্ছেন যে?
দোকানে আরেকজনের বসে আছি।
আপনাকে আমরা অনেক টাকা দেব।
বাইরে আপনারা তো উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, বইয়ের বাড়ি বাড়ি কথা কইতে পারেন। আমার মতন গরিব কুলি আর চায়ের দোকানদারের কাছ থেকে একখান বাড়ি কথা বলেন, কিছু মনে করেন না। মেলা টেগা, রহস্যময় গল্প, নাইট গড়ি, আরো কি সব জানি কইলেন। এই সবের চেয়েও আমার কাছে আমার বিশ্বাসটা বড়। টেকার কাছে আমি আমার বিশ্বাস বেচা কিনে করুক না।
এ কি আপনারা এখনো আছেন দেখি? তারপরে ইন্টারভিউ কেমন হলো?
আপনাদের মজনু মিয়া তো একটা কথাও বললো না নাইট ঘড়ি সম্পর্কে, বরং উল্টা অস্বীকার করলো।
ওর মাথাটা আধা পাগল হইয়া গেছে। দিনের বেলায় ভালোই থাকে, কিন্তু ওই যে রাইতের বেলায় নাইট ঘড়ি, নাইট ঘড়ির টিক টিক শুনলেই মজনু অন্য জগতে চলে যায়।
আপনি যে বললেন রাতের বেলা উনি লাস্ট ট্রেনের স্টেশন থেকে পরিত্যক্ত রেল লাইনের দিকে নিয়ে যাই, এটা কি সত্যি?
অবশ্যই সত্যি। আপনারা পুরো এলাকাবাসীর লোকে কথা কন।
তাতে আমাদের লাভ কি? এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তো আমরা প্রোগ্রাম করতে পারবো না, তাই না? আপনি আরেকবার একটু দেখেন না চেষ্টা করে। আমরা ওনাকে টাকা অফার করেছিলাম, আপনি না হয় একটু বাড়িয়ে দিন টাকার পরিমাণটা। কিন্তু প্লিজ ট্রাই করেন, গল্পটা আমাদের ভীষণ দরকার।
এই তো ভুলটা করলেন, টাকা পয়সার লেনদেনে কেন গেলেন? এই জন্যই ও আরো বিগড়েছে, বুঝছি। এক কাজ করেন, স্টেশন ঘরেই থাকেন, গভীর রাতে যখন মাল টানার শব্দ পাইবেন তখন মজনুর পেছন পেছন পরিত্যক্ত রেল লাইনে চলে যাবেন। যদি কিছু দেখতে পান সেটা দিয়েই গল্প বানাইলেন।
আচ্ছা মজনুর নাইট ঘড়িটা আপনি দেখেছেন কখনো?
না, এলাকার কেউই দেখেনি, শুধু ওর বউ ফুলমতি দেখছিল আর ময়মনসিংহের এক ঘড়ির দোকানদার বলে দেখছিল, যে দেখছিল সেও মরে গেছে।
আশ্চর্য যে নাইট ঘড়ি নিয়ে এত গল্প, এত মাতামাতি, সেই ঘড়িটা আপনারা কেউ নিজের চোখে দেখেননি পর্যন্ত। স্ট্রেঞ্জ।
স্ট্রেঞ্জ বললেই তো আপনারা এত দূর থেকে নাইট ঘড়ির খোঁজে আসছেন।
আপনি কাউকে বলেন পরিত্যক্ত রেললাইনটা আমাদের দেখিয়ে দিক, আমরা আগে ওখানে পৌঁছে লুকিয়ে থাকবো।
আচ্ছা আপনাদের মর্জি।
এ কালু, কালু এদিকে আয় তো একবার।
যান কালুর লগে যান।
আপনি কি মানুষ না? আরে এইটা তো নাইট ঘড়ি, টিক টিক করছে। আপনি আমার সাথে মিথ্যা বলেছেন কেন?
এখান থেকে চলে যান, চলে যান।
যাবো একবার নাইট ঘড়িটা আমাদের দেখান, তারপর কে কথা বলে? কে আপনি?
আপনার গাড়ির উপর কে বসে আছে? ও মাই গড,
সাইবাস। দাদা আমাকে নিয়ে যা।
পরদিন শহরে দুই আগন্তুকের কাটা লাশ পাওয়া গেল রেল লাইনে। এ আর নতুন কি, সবাই বলাবলি করে বিশোকা স্টেশনে অভিশাপ লেগেছে। কিসের অভিশাপ তা ঠিকঠাক বলতে পারে না, তবে লাশের সংখ্যা যত বাড়ছে মজরুর লাশ টানার কাজ ততটাই কঠিন হচ্ছে। সময় রেলগাড়িতে চড়ে এখন মজরুর বয়স প্রায় শেষ বগিতে পৌঁছেছে, অথচ আজও কেউ মজরুর কাছ থেকে সেই অদ্ভুত নাইট খড়িটার সন্ধান পায়নি। চোখে দেখা তো দূরে থাক, অথচ অদৃশ্য নাইট খড়ির রহস্য বিশ্বকা স্টেশনবাসীর কাছে অতটা অর্থবহ নয় যতটা মজরু মিয়ার কাছে। তারপরও লোকাল মানুষ বিশ্বকা স্টেশনকে প্রায়ই বলে দিওয়ানা মজরুর নাইট খড়ি স্টেশন। নামটা ভারী অদ্ভুত, কিন্তু তবুও কেন জানি মনে হয় সময়ের সাহসী দাবিতে কোনো এক সময় হয়তো বিশ্বকা স্টেশনের নাম সত্যি সত্যি বদলে হবে নাইট খড়ি স্টেশন। আচ্ছা, নাইট খড়ি স্টেশনের কোনো রহস্য ঘড়ি কি থাকবে, যে ঘড়ির ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা একসঙ্গে চলবে আর মধ্যরাতে বেজে উঠবে? কুয়াশা ব্রট ইউ বাই ড্রয় ফিল্মে আছেন আপনি আজ সাবিনের সঙ্গে। আর এই মাত্র শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প, যার নাম ছিল নাইট খড়ি স্টেশন। লিখেছেন মাসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সামনে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। ফুলমতির চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মজরুর চরিত্রে রেহান, সালামের চরিত্রে মঞ্জু, কালুর চরিত্রে পৃথ্বী, স্টেশন মাস্টারের চরিত্রে শুদ্ধ, পথচারী চাচার চরিত্রে মুনির, শিহুরে আগন্তুকের চরিত্রে নীরব, নায়ক ঘরে প্রেতার তার কণ্ঠ দিয়েছেন নীতি। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি কুয়াশা প্রত্যেকে। সে পর্যন্ত এবিসির সঙ্গে থাকেন, গুড নাইট। Exclusively on FusionBD.com.